الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله অনুষ্ঠান এর মধ্যে আমরা উপস্থিত হয়েছি দূরে এবং কাছে দেশে এবং পরবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। তেলাওয়াত কালাম এবং বিভিন্ন মাদানী ফুল বিষয়ভিত্তিক আলোচনা আমরা করে থাকি। শুরুতে দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নেই। রহমাতুল আলামিন শাফিউল মুসলিমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করবেন। তো সেজন্য আমাদের উচিত হচ্ছে বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করা। ভালো ভালো আমরা নিয়ত করে নিই, কারণ হাদিস পাকের মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। আর ভালো নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি হবে। সেজন্য আমরা নিয়ত করি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান রমজান মাহে নূর দেখব ইনশাআল্লাহ তাআলা। আসুন শুরুতেই আজকের তেলাওয়াত শ্রবণ করব। আমাদের সাথে আজকে ইমরান হাসিন ভাই রয়েছেন, তেলাওয়াত আমরা ইনশাআল্লাহ তোমার থেকে শুনবো। আসুন তেলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা গভীর মনোযোগ দেই, কেননা তেলাওয়াতের কিছু আহকাম রয়েছে, তেলাওয়াত শোনার কিছু আদব রয়েছে। যদি আমরা আদব অনুযায়ী তেলাওয়াত শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা এর বারাকাত এর ফজিলত আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা আদবের সাথে গভীর মনোযোগ দিয়ে কথাবার্তা বন্ধ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টির নিয়তে আমরা তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত তাকাসুফ হাত্তা زُرْتُمُ الْمَقَابِرَ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ثُمَّ كَلَّا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين.
মাশাআল্লাহ, মারহাবা। দর্শকবৃন্দ, কোন বান্দা আখিরাতের পাথেয় হিসেবে সঞ্চয় যদি কিছু না রাখে তাহলে তার জন্য অনেক বড় সমস্যা হতে পারে এবং সমস্যা হয়েই যাবে। সেজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আখিরাতের জন্য কিছু সঞ্চয় করে রাখা। আর এই আখিরাতে সঞ্চয়ের জন্য যে নেক আমলগুলো রয়েছে এর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে গোপন আমল, গোপনীয় আমল, গোপনকৃত আমল, নেক আমল যেগুলো বলা হয়। এমন নেক আমল যার সম্পর্কে যিনি করেন তিনি এবং তার আল্লাহ মহান রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানতে না পারে, একমাত্র মহান রবের সাথে তার কানেক্টিভিটি থাকে যে আমি করছি যে ইবাদত করছি সেটা, এবং মহান রব্বুল আলামিন একমাত্র জানেন সেই আমল। জি দর্শক, আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা এই গোপনীয় নেক আমল সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বয়ান আমরা শ্রবণ করব, মাদানী ফুল আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোবাল্লিগিন আমাদের রিয়াজ ভাই সাথে রয়েছেন, আমাদের জাকির ভাই আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহ তাআলা, এদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল জানবো। আমরা যে নেক আমলগুলো করি এই নেক আমলগুলো কবুলিয়াতের জন্য, কবুল হওয়ার জন্য বিশেষ কিছু নিদর্শন রয়েছে। এর একটা নিদর্শন হচ্ছে এই আমলকে গোপন রাখা। এই নেক আমলগুলো কি কি গোপন রাখা যায় এবং কিভাবে রাখবো, এর সওয়াব কি রয়েছে, প্রতিদান কি রয়েছে, এ সকল কিছু নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকের আমরা যেই বিষয় সম্পর্কে আমরা জেনেই নিয়েছি, বিষয় সম্পর্কে আমরা কিছু শুনিয়েও নিয়েছি, নেকিগুলো গোপন রাখুন। আজকের বিষয় নেকিগুলো গোপন রাখুন, এর উপর ইনশাআল্লাহ তাআলা আমরা মাদানী ফুল দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই রিয়াজ ভাইয়ের কাছে যাব, কিছু মাদানী ফুল নেব, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আবারও ইমরান হাসিন ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করব। সংক্ষিপ্ত শর্টকাটে আজকের বিষয় সম্পর্কে আপনার মাদানী ফুল।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله تبارك وتعالى قرآن الكريم مده عمل غوپن رکھر بپاره ابن عمل پرکاشو کرر بپاره اوبھوٹر حکوم رویچ دیئے چھن تو پرکاشو ابن غوپنه করা আমল করার মূল উদ্দেশ্য এখানে দেখতে হবে কার জন্য করলাম,
কার জন্য,
কার জন্য গোপনেও করলাম, কার জন্য প্রকাশ্যেও করলাম, কার জন্য। যেমন বাহারে শরীয়তের মধ্যে রয়েছে যে প্রতিটি আমল আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া চায়, আর যে আমলে এই নিয়ত না থাকে, উদ্দেশ্য না থাকে, লোক দেখানোর যদি উদ্দেশ্য থাকে তাহলে এটা ইজমাগত হারাম, এবং এটাকে যদি লোক দেখানোর লৌকিকতা যদি চলে আসে, রিয়াকারি যদি চলে আসে, তাহলে এটাকে শিরকে আসগর বলা হয়েছে।
আচ্ছা আচ্ছা,
শিরকে আসগর বলা হয়েছে,
ছোট শিরক,
ছোট শিরক। তো মূল যে উদ্দেশ্য হচ্ছে যে আমি গোপনে করি বা প্রকাশ্যে আল্লাহর জন্য করতে হবে,
আল্লাহর জন্য।
কোরআনুল কারিমের মধ্যে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে।
শুরুতে আমরা জানলাম যে নেকিগুলো যে আমরা করব, এই নেকিগুলো আল্লাহর জন্য করতে হবে। আমরা ইনশাআল্লাহ তাআলা এজন্যই ভালো ভালো নিয়ত করানো হয়। যখন মাদানী চ্যানেলে আমরা দেখি তখন দেখতে পাই যে শুরুতেই আমরা হাদিস শরীফ শুনি এবং ভালো ভালো নিয়ত করানো হয়। তো এই নিয়তগুলো তো আমরা মাদানী চ্যানেল স্ক্রিনে দেখতে পারি, কিন্তু আমাদের উচিত হচ্ছে যখনই আমরা নেক আমল করব তখন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিব। আসুন ইমরান হাসিন ভাইয়ের কাছে যাবো হামদে বারি তাআলা শ্রবণ করার জন্য। জি ইমরান হাসিন ভাই।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول الله وسلم عليك يا حبيب الله يا الله يا الله يا الله تو ہی مالک بحر و بر ہے یا اللہ یا اللہ یا اللہ یا اللہ تو ہی مالک بحر و بر Allah, Ya Allah. জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিন ও মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি অনন্ত তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমারি সত্তা ঊর্ধ্বে সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তব গুণগান করে সকলে চন্দ্র সূর্য পাথরে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তব গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবিহ শুষ্ক ভেজা জিনিসের ইয়া আল্লাহ 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 তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে তোমার চর্চা শুষ্ক ভেজা জিনিসের জিকির প্রতিটি ফুল ফলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পানির অভাব যখন ভবে রিমঝিম বৃষ্টি বর্ষে পানির অভাব যখন ভবে রিমঝিম বৃষ্টি বর্ষে সবার প্রতি বৃষ্টি রহমতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাতের প্রহর যখন কেটে যায় রাতের যখন প্রহর কেটে যায় পাখিরাই গুঞ্জন শোনায়, রাতের প্রহর যখন কেটে শোনায় জিকির পাবন আর প্রভাতে, ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ বলো ইয়া আল্লাহ হো ইয়া করো তারে কে মোলা দোহাই নবীর ও হে খোদা, ক্ষমা করো তারে কে মোলা দোহাই তোমায় ও হে খোদা, যিনি শ্রেষ্ঠ সকল নবীদের, ইয়া আল্লাহ হো 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 ইয়া আল্লাহ
রব্বুল আলামিনের জিকির সকলেই করে থাকে, জড়বস্তু বলেন, জীববস্তু বলেন, যত কিছুই রয়েছে। কিতাবে বর্ণিত রয়েছে দরজা খুলতে এবং আটকাতে যে চর চর মর্মর শব্দ হয়, এটাও আল্লাহ তাআলার জিকির। জাকির ভাই, আজকের বিষয়ে নেকিগুলো গোপন রাখুন।
জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক বড় শুকরিয়া যে মাদানী চ্যানেলের অনুষ্ঠান রমজান মাহিলুর মধ্যে উপস্থিত হওয়া আরো কিছু নেকি অর্জন করার সৌভাগ্য অর্জন করছে আলহামদুলিল্লাহ। বান্দার আমলের মধ্যে দুইটা প্রকার, এক গোপন আমল আর একটি হলো প্রকাশ্য আমল। জি, আর শুরুতে রিয়াজ ভাই বললেন যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারকাতাল্লাহ দুই ধরনের আমলের ব্যাপারেই উৎসাহ দিয়েছেন, গোপন আমল এবং প্রকাশ্য আমল। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসলেন আর ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি গোপনে ইবাদত করি, কিন্তু যখন আমার এই ইবাদত অন্য কেউ দেখে তখন আমি আনন্দ পাই। গোপন ইবাদত করি, গোপনে রাতে তাহাজ্জুদ পড়ি, তো যখন মানুষ এটা দেখে তখন আমি আনন্দ পাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য খুব সুন্দর মাদানী ফুল দিয়ে ইরশাদ করলেন যে তুমি গোপন ইবাদত করো, কিন্তু এটার মধ্যে ইখলাসের অভাব আছে।
আচ্ছা,
যদি তুমি ইখলাসের সাথে করো, নিয়ত সঠিক রেখে এই গোপন আমল করো, তবে এই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে এবং মানুষ দেখলে তখন আর তোমার অন্তরের মধ্যে আনন্দ অনুভব হবে না। তাই গোপন আমল করার জন্য ইখলাস তোমাকে দরকার, ইখলাসের ব্যাপারে এখানে উৎসাহ দেওয়া হয়েছে। আসলেই গোপন আমল আর প্রকাশ্য আমল দুইটার মধ্যেই ইখলাস আমাদের প্রয়োজন। ইখলাস যদি না থাকে তখনই সেই আমল যদি কেউ দেখে তো তখন আনন্দ অনুভব হয়, আনন্দ প্রকাশ পায়, মনে মনে আনন্দ হয়। আর যে আমল করার পরে কেউ দেখলো আর আনন্দ অনুভব হলো, তো বোঝা যাবে সেটা আমাদের ইখলাস ছিল না। ইখলাস থাকলে সেটাতে আর আনন্দ হতো না। তো এই জন্য আমাদের উচিত হলো যখনই আমরা গোপন আর প্রকাশ্য ইবাদত করি, কমপক্ষে শুরুতেই যেন আমাদের নিয়তটা আমরা ঠিক করে নিই। নিয়ত যদি আমাদের পরিষ্কার রাখি তবে সেই ইবাদতের মধ্যে আর কোনো ভেজাল থাকে
না। মেরা হর আমল বস তেরে ওয়াসতে হো কর ইখলাস এসা আতা ইয়া ইলাহি।
মেরা کر اخلاص ایسا عطا یا الہی کر اخلاص ایسا عطا یا الہی
کی کرتے ہو
এর জন্য নিজের মন মানসিকতা তৈরি করতে হবে যে আমার প্রতিটি কাজ যেন আল্লাহর জন্য হয়। আর প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কাজ করার পূর্বে একটু চিন্তা ভাবনা করিনি আমি যে কাজ সম্পাদন করব, যে কাজ করার ইচ্ছা পোষণ করেছি সে কাজ আমি কি জন্য করব, এই কাজ করতে গিয়ে আমার চাহিদা কি, আমার উদ্দেশ্য কি। তো উদ্দেশ্য তো এখানে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি,
আল্লাহর সন্তুষ্টি।
যেমন আমির আলে সুন্নাহ দামত বরকাতুল আলিয়ার একটা ঘটনা যে উনি একবার আতর ব্যবহার করলেন, আতর ব্যবহার করার পর আমির আলে সুন্নাতের খেয়াল আসলো যে আমি তো আতর এখন ব্যবহার করলাম সুগন্ধির জন্য, তো আমি তো নিয়ত করিনি। পরবর্তীতে আমির আলে সুন্নাহ আবার আতর ব্যবহার করলেন, করার পূর্বে উনি নিয়ত করলেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি আতর ব্যবহার করছি। তো বাহ্যিক যে উপকারিতা সেটা তো অবশ্যই পাওয়া যাবে, কিন্তু মূল যে উদ্দেশ্য হলো আল্লাহর জন্য, তো যে কাজ আল্লাহর জন্য করা হয় সে কাজের মধ্যে বরকত হয়, সে কাজ মানুষের মাঝে গ্রহণযোগ্য হয় এবং সে কাজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত রেখেছেন এবং এর প্রতিদানই পাওয়া যাবে। কিন্তু এখন গোপন আমল, আমলকে গোপন তো রাখবো, বিদায় এটাকে এমন ভাবে মানে গোপন হয়ে যাওয়া যে আমল করতেই দেখা যায় না এরকম যেন না হয়।
পাঁচাত্তর নামাজ হলো ফরজ, এগুলো তো গোপন না, এগুলো জামাতের সাথে আদায়,
জামাতের সাথে আদায় করতে হবে। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমানে আলিশান কোরআনুল করিমের মধ্যে বয়ান করে দেওয়া হয়েছে প্রকাশ্য আমলেরও প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে এবং গোপন আমলেরও উৎসাহ প্রদান করা হয়েছে। যেমন সদকা করা, আল্লাহর রাস্তায় খরচ করা, সেটাও একটা আমল। তো সেটাকে প্রকাশ্যে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেছেন এবং গোপনেও দেওয়ার জন্য বলেছেন। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ ফরমান আয়াত 271 এ কঞ্জলিমান থেকে অনুবাদ, যদি দান খয়রাত প্রকাশ্যে করো তবে তা কতই ভালো কথা, আর যদি গোপনে করো তবে তা তোমাদের জন্য সবচেয়ে উত্তম,
সবচেয়ে উত্তম বলা হয়েছে,
এবং এতে তোমাদের কিছু পাপ মোচন হবে আর আল্লাহ তোমাদের কার্যাদি সম্পর্কে অবহিত। তো উত্তম আমল এটাই বলা হয়েছে গোপন। তো এখানে গোপন আমল করতে গিয়ে এটা আবার দেখা যাবে যে গোপন আমল আমি করব, যেহেতু এটাকে উত্তম বলা হয়েছে, প্রকাশ্যে যদি এখানে দেখা যায় যে গোপন আমল করতে গিয়ে প্রকাশ্যে যদি করা হয় তাহলে অন্য লোকেরা উৎসাহ পাবে এবং এই কাজ ভালো কাজ করতে গিয়ে তারা অগ্রসর হবে। তাহলে কোন কোন ক্ষেত্রে দেখা যায় প্রকাশ্যে দেওয়াও উত্তম হয়ে যায়,
উত্তম হয়ে যায়। পক্ষান্তরে অনেক সময় দেখা যায় যে মসজিদের ইমাম সাহেব উৎসাহ প্রদান করছে, কে দিবে কে দিবে কে দিবে, কেউ কিন্তু হাত উঠাচ্ছে না, কিন্তু প্রথম ব্যক্তি যদি কেউ হাত উঠায় যে আমি এত টাকা দিব, আর যদি নিয়ত থাকে যে হয়তো আমার দেখা থেকে আরো মানুষ উঠাবে, আমার মনে হয় আল্লাহ তাআলা দেনেওয়ালা, এই ব্যক্তির ওসিলায় যারা দান করবে এটা দেখা দেখি সবাই সব ইনি পেয়ে যাবেন।
হায়াতে করিমা যদি আমরা অধ্যয়ন করি সেটাতেও পাওয়া যায়, সাহাবাই কেরাম আলিম রিদওয়ানের জীবনীতে পাওয়া যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ প্রদান করতেন, সাহাবাই কেরাম আলিম রিদওয়ান তারা উৎসাহিত হয়ে প্রকাশ্য ভাবেও তারা দান করতেন, বিদায় আজকে কিতাবাদিতে পাওয়া যায়। বুজুর্গানের দিন অনেক আমল এমন রয়েছে যা আমরা কিতাব অধ্যয়ন করলে সেটা পাওয়া যায়, তার মানে এটা না ওনাদের প্রতিটি কাজ তারা করতেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য করতেন, গোপনেও করলে আল্লাহ সেটাকে প্রকাশ করে দিতেন। যেমন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা রমজানুল মুবারকে 61 খতম কোরআনুল করিম করতেন, 30টি দিনে 30টি রাত্রে এবং একটি তারাবি নামাজে। অথচ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা নিজের এই আমলকে দেখাতে যাননি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যেহেতু করেছেন এবং এদের আমল যখন সাধারণ লোক শুনে তখন তাদের উৎসাহ এমনি বেড়ে যায়,
এমনি বেড়ে যায়। মূলত কথা হচ্ছে গিয়ে যে যদি আল্লাহ তাআলা সাথে কারো সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, তাহলে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে বলে দেয় যে আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও ওই বান্দাকে ভালোবাসো। জিব্রাইল আমিন সকল ফেরেশতাদের মাঝে এলান করে দেয় এবং দেখা যায় দেখতে দেখতে জমিনবাসী যাও, জমিনে যারা লোক মানুষজন রয়েছে তারাও ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দেন, তার প্রতি ভালো আদব আকিদা পোষণ করতে থাকেন। মূলত কথা হচ্ছে এখানে যে আমরা যারা নেক আমল করি, আসলে এখনকার আমরা যারা রয়েছি নেক আমলগুলোর মধ্যে দেখা যায় যে আমরা এই আমলগুলো করতে গেলে কেমন যেন একটা ভিতরে ই চলে আসে, হাই কেউ দেখে ফেলতো, আমি তাহাজ্জুদ গুজার, আমি নফল রোজা রেখেছি, ঢাকায় কেউ নফল রোজা রাখলো, গ্রামের বাড়িতে তার মা রয়েছে, স্ত্রী পুত্র রয়েছে, খানা খেয়েছো, এখানে কিছু কিন্তু হিকমত অবলম্বন করে জবাব দেয়া যায়, কিন্তু সেই জবাব না দিয়ে বলে দেয় আমি তো রোজা রেখেছি। এখন কি পুরো গ্রাম হয়তো অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে যে আমার ছেলে আজকে রোজা রেখেছে। এভাবে করে নেকিগুলোকে গোপন রাখার প্রবণতা কিন্তু আমাদের মাঝ থেকে চলে গেছে। কাউকে দান খরাত করলে, কোনো বিধবাকে দান করলে, কোনো গরিব মিসকিনকে দান করলে, আপনার কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে কর্জে হাসানা যদি আমরা দিয়ে দেই, তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের প্রকাশ পায় না, আমরা বলে বেড়াই নিজের নামের পিছনে যাতে দানবীর লেগে যায় সেজন্য আমরা এই করি। এজন্য বলা হচ্ছে যে গোপন ইবাদত একটা পাকাপোক্ত ইমানের দলিল বলা হয়, গোপন ইবাদত, গোপন আমল। এবং মুনাফিক যারা রয়েছে কিতাবে বর্ণিত, যারা মুনাফিক এদের থেকে গোপন ইবাদত হয় না, এরা গোপন ইবাদত করতে পারে না। ফর এক্সাম্পল যদি আপনি তাহাজ্জুদ আমলের দিকেই আমরা দেখি, তাহলে দেখা যায় তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার একটা উত্তম মাধ্যম। ফরজ ইবাদতের পাশাপাশি তাহাজ্জুদের ব্যাপারে এত বেশি আপনার ই করা হয়েছে, কিন্তু এই তাহাজ্জুদ নামাজ যদি কেউ পড়ে, কিতাবে বর্ণিত হয় যে কেউ যদি নফল ইবাদত করে, তাহাজ্জুদ গুজার হয়, ইশাক সাস্ত বলা হয়, তারপরে আপনার নফল ইবাদত, নফল রোজা রাখতে আলো হয়, তাহলে তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা আমলের ইগুলো ফুটিয়ে তুলবে।
তার কারণে বাপু দুনিয়াতে তো আখেরাতে তো তার জন্য উত্তম প্রতিদান রয়েছে, এরপরে দুনিয়াতেও। যেমন কিতাবের মধ্যে একটি ঘটনা বর্ণিত রয়েছে, এক ব্যক্তি সে বাজারে গেল বাজার করার জন্য, তো বাজারের পরিমাণটা বেশি ছিল, একজন বাজারে যে কুলি থাকে বাজার সদাই বাড়িতে নিয়ে দিয়ে আসে, একজন কুলিকে ডাকলেন তিনি যে আমার এই বাজারের ভেগটা বাড়িতে দিয়ে আসো। তো যেই ছেলেটাকে কুলি হিসাবে সে ডেকে নিল বাড়িতে, তো নেওয়ার পরে ওই বাচ্চাটা ছেলেটা কম বয়সের ছিল, সে বাজারের ভেগটা মাথায় করে ও ওনার সাথে চলে গেল দিয়ে আসার জন্য। পথিমধ্যে নামাজের সময় হলো, ওই কুলি ছেলে যেটা ছিল বাজার থেকে যাকে বস্তা বাজারের ব্যাগ নিয়ে আসার জন্য বলা হয়েছে, এই কুলি ছেলেটা আপনার ওনাকে বলল যে নামাজের সময় হয়েছে, আমাকে একটু সময় দেন, আমি নামাজ আদায় করব। তো তারা দুইজনে গিয়ে একটা মসজিদের সামনে বাজারের ব্যাগ রাখলো। যখন বাজারের ব্যাগ রাখলো, তো ওই যিনি বাজার নিয়ে আসলেন তিনি ওই কুলিকে বলল যে দেখো বাজারের ব্যাগ যদি বাইরে রাখি তবে হয়তো বা এখান থেকে চুরি হয়ে যেতে পারে, এক কাজ করে আমরা বাজারের ব্যাগটা মসজিদের ভিতরে নিয়ে রাখি। তো কুলি ছেলেটা বলল যে এটার প্রয়োজন হবে না, আপনি এখানে রেখে আমার সাথে চলুন নামাজে, নামাজ আদায় করি, এরপরে আমরা আবার বের হব। তো তারা মসজিদের মধ্যে নামাজ আদায় করলো, নামাজ আদায় করে আবার বের হলো, বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে যখন পৌঁছে গেল, তো পৌঁছানোর পরে বাড়িতে গিয়ে ওই লোকটা বলল যে আমার সাথে যে কুলিটাকে নিয়ে আসছি খুব আল্লাহওয়ালা ব্যক্তি মনে হয়, কেননা নামাজের সময় যখন হলো তখন বাজারের ব্যাগ রেখে আমাকে সহ তিনিও নামাজ আদায় করলেন, আমিও নামাজ আদায় করলাম। তো ঘরের মানুষ যখন তার ইবাদত ইখলাস নর্মালের এইসব ব্যাপার শুনলো, তখন ঘরের মানুষ বলল ঠিক আছে তাকে দাওয়াত দেন, বাজার করে নিয়ে আসেন, সেজন্য আজকের খাবার আমাদের সাথে খেয়ে যায়। তো যখন দাওয়াত দেওয়া হলো, ওই বেশি বয়স ছিল না, কম বয়সের একটা বাচ্চা ছেলে ছিল, তো সে বলল আমি তো দাওয়াত কবুল করলাম কিন্তু এখন খেতে পারবো না, আমাকে মাগরিবের পরে খেতে হবে, আমি রোজা রেখেছি। কুলি ছিল, দিন মজুর ছিল, তারপরে ছোট, এরপরও তার থেকে বের হয়ে আসলো আমি রোজা আছি। এরপরে সে বলল কি আপনার এলাকার মসজিদ আমাকে দেখিয়ে দিন, আমি মসজিদে গিয়ে ইবাদত করি, যখন ইফতারির টাইম হবে আমি চলে আসব। তো তাকে মসজিদ দেখাই দেওয়া হলো, সে আসরের নামাজ মসজিদে পড়লো, আসর থেকে মাগরিব মসজিদে অবস্থান করলো, ইবাদত করলো, মাগরিবের নামাজ পড়ে এরপরে সে আসলো বাড়িতে খাবার খাওয়ার জন্য। খাবার টাবার খুব ভালো আয়োজন তার জন্য করা হয়েছে, যেহেতু ইবাদত গুজার ব্যক্তি ছিল আর দেখতে ওই রকমের। রাতে যখন সে ঘুমিয়ে গেল, রাতের খাবার খাওয়ার পরে যেই অংশ বেঁচে গেল এটা ওই ঘরের মানুষ রেখে দিল এক পাশে, আর ওই ইবাদত গুজারি ছেলে হয়তোবা সে তাহাজ্জুদের জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ছে। আর ওই ঘরের মধ্যে একজন মেয়ে ছিল ওই বাড়িওয়ালার, যিনি একটু অসুস্থ ছিল, শারীরিকভাবে অসুস্থ ছিল, ওই মেয়ে উঠে রাত্রে ওই ইবাদত গুজার যে নেক বান্দা ছিল তার খাবারের অবশিষ্ট যা খাবার ছিল ওটা সে রাতে খেয়ে নিয়েছে। সকালবেলা উঠে যখন তাহাজ্জুদের টাইম হলো, ওই মেয়ে নিজের বাবার ঘরের দরজা গিয়ে নক করলো যে বাবা দরজা খুলেন। তো বললো তুমি আমার ঘরের দরজা কিভাবে আসলে? তো সে বললো যে আমি রাতে এই ইবাদত গুজার যে নেক বান্দা আছে তার অবশিষ্ট খাবার আমি খেয়েছি, খাবারের ঘরে ছিল আমি খেয়ে নিয়েছি। আর আল্লাহ তাবারকতালার দয়ায়, তার ওসিলায় আল্লাহ তালা এমন দয়া করেছেন যে আমার এই অসুস্থতা আল্লাহ দূর করে দিয়েছেন, আমি একাই চলাফেরা করতে পারি এখন। এখানে প্রকাশ পায় যে একজন ইবাদত গুজারি ব্যক্তি যার মধ্যে ইখলাসের সাথে ইবাদত রয়েছে, গোপন ইবাদত রয়েছে, ওই যে ছেলেটা রোজা রেখেছে, কেউ কিন্তু জানতো না, যখন তাকে খাবারের দাওয়াত দেওয়া হলো সে বলল যে আমি রোজা আছি, ইফতারির সময় আমি খাবো। তো এখানে অনেক বরকত আর অনেক ফজিলত রয়েছে, যেভাবে করে আখেরাতে তেমন দুনিয়াতেও সম্মান পাওয়া যায় এবং তার উপকারিতাও অর্জন করা যায়।
সুবহানাল্লাহ।
বর্তমান যুগে মানে আমল লুকানো অনেক কঠিন,
কঠিন
মানে কঠিন বলতে গিয়ে যাদের ইচ্ছা থাকে তারা কিন্তু করতে পারে। আজকে তো বর্তমান মিডিয়ার যুগ, মানুষ চায় যে আমি যেন ভাইরাল হয়ে যায়, আমার প্রতিটা জিনিস, আমার প্রতিটা জিনিস যেন ভাইরাল হয়। দান সদকা খয়রাত বলেন, নামাজ বলেন, তারপরে অন্যান্য অনুষ্ঠান বলেন, মানে ভাইরাল হওয়ার জন্য সবাই ব্যতিব্যস্ত। তো যার কারণে যেমন আমির আল ইসলাম বলেন, এ এখলাস তু কাহা হ্যায়, এখলাস তুমি কোথায়,
তুমি কোথায়।
তো এখলাস আপনার সন্তুষ্টি আল্লাহর জন্য করা, এটা অনেক কম পাওয়া যায়, নাই বললে হবে না, আছে কিন্তু কম পাওয়া যায়। আর এই কম পাওয়া যায় বিদায় আজকে যাদের ভিতরে এখলাস রয়েছে মানুষ কিন্তু তাদেরকে খোঁজে যে এরকম ব্যক্তিত্ব কোথায়, আর যখন পায় তখন তাদের কাছে ছুটে যায়। তো আল্লাহওয়ালাদের এমন এমন জীবনীতে আমল পাওয়া যায় যা যখন অধ্যয়ন করা হয় আমরা সাধারণ ব্যক্তি কিন্তু আশ্চর্যিত হয়ে যায় যে তারা কিভাবে নিজের আমলকে ম্যানেজ করে গোপন করে রেখেছিলেন। যেমন দাউদ তাই রহমাতুল্লাহ তাআলার ঘটনা, তিনি ৪০ বছর পর্যন্ত রোজা রেখেছেন, ৪০ বছর পর্যন্ত রোজা রেখেছেন, অথচ ওনার ঘরের লোকও জানতো না যে উনি রোজা, ৪০ বছর কাটিয়ে দিয়েছেন। আমল কি করলেন, যে সকালে যখন উনি কাজে বের হতেন তখন খাবার নিয়ে বের হতেন,
আচ্ছা
খাবার
দুপুরের খাবার নিয়ে বের,
হ্যাঁ দুপুরের খাবার নিয়ে বের হতেন, আর পথের মধ্যে সেটা কি করতেন, গরিবকে মিসকিনকে দান করে দিতেন। আর ইফতারির পূর্বে বাসায় চলে আসতেন, রাতের খাওয়া হিসাবে ইফতারি করতেন, আর লোকেরা ঘরের সদস্য জানত তিনি রাতের খানা খাচ্ছেন। এইভাবে করে ৪০ বছর তিনি অতিবাহিত করলেন, যে ঘরের সদস্য পর্যন্ত জানতে পারেনি যে তিনি প্রতিদিন কন্টিনিউ ৪০ বছর রোজা রেখে।
কেমন অবস্থা,
কেমন অবস্থা! আর আজকে তো আমাদের অবস্থা ব্যতিক্রম, যে আমাদের আমল সম্পর্কে কেউ যদি না জানে আমরা অস্থির হয়ে যাই, আমি এটা করেছি এ জানে না
কেউ। রোজা রাখলে মানে বারবার বারবার তৃষ্ণার্থ, মানে পানি কিভাবে খাবে, কিন্তু আমি খেতে পারবো না, আমি রোজাদার। আবার এমন স্থানে যাওয়া যেখানে মানুষ তাকে বলবে যে একটু খানা খাও, আমি যদি বলতে পারি আমি রোজাদার, মানে কিভাবে নিজের আমলের কথা প্রকাশ করবে সেই চিন্তা, সেই ধ্যান ধারণা থাকে। এসএমএস করেছেন আমাদেরকে যে আমি গোপন এবং প্রকাশ্য আমল কি কি এ সম্পর্কে কিছু জানতে চাই। আচ্ছা, এগুলো সম্পর্কে আলোচনা হচ্ছে, আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখি তাহলে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। গাইবান্ধা থেকে আমাদেরকে লিখেছেন, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, গজলটা একটু শোনান। আচ্ছা, আমরা শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কিছু কলস রয়েছে, আসুন আমরা কলস এর দিকে যাই। জি, কল চালিয়ে দিন। আব্দুল মান্নান ভাই হবিগঞ্জ থেকে নাতে রাসুল শুনতে চান ইনশাআল্লাহ তাআলা। আমরা নাতে রাসুল শোনানোর চেষ্টা করবো, ইমরান হাসান ভাইয়ের কাছে যাব, কিছু কালাম শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি,
তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ওগো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ওগো প্রিয় প্রাণ, তুমি
আলো দিতে থাকবে ততদিন আবার
আসবে নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর এলো নূর নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুলকায় না হুশের ঢেউয়ে ভেসেছে নূর এলো নূর এলো নূর এলো নূর এলো নূর এলো নূর এলো নূর।
কথা হচ্ছিল নেকিগুলো গোপন রাখুন, এই নেকিগুলো গোপন রাখার জন্য আমরা কি কি করতে পারি, কি কি করণীয়, এ সম্পর্কে আলোচনা হচ্ছিল। আমরা আরো কিছু আলোচনা শুনব এবং আজকে অনুষ্ঠান থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা এতটুকু অন্তত পক্ষে আমরা জানতে পারবো যে আমরা গোপন ইবাদত গুলো আমরা কিভাবে করতে পারি, আমাদের নিয়তের শুদ্ধতা পরিশুদ্ধতা আমরা কিভাবে আনতে পারি। জি রিয়াজ ভাই।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা নেক আমলগুলো গোপন রাখার শক্তি রাখে তার উচিত সে যেন গোপন রাখে। তো নেক আমলগুলি যাদের পক্ষে সম্ভব লুকিয়ে রাখা, গোপন রাখা, তো তাদের এটা উত্তম আমল বলা হয়েছে, সেটাকে যেন গোপনই রাখে। এখন যেমন কল আসছে, কোন আমল প্রকাশ্যে করব, কোনটা গোপনে করব, যেটা আমল প্রকাশ্যে করা অত্যন্ত জরুরি। যেমন পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে আমরা আদায় করি, এখন কেউ যদি বলে যে আমি পাঁচ ওয়াক্তের নামাজও গোপনে আদায় করব,
কেউ হজ করতে চায়,
হজ তো আর গোপনে হবে না, ঠিক আছে। তারপরে অনেক আমল এমন রয়েছে যেটা প্রকাশ্যে গোপন, যে আমল করা হয় না সে আমলের মধ্যে কিন্তু প্রভাব থাকে।
আচ্ছা,
সেটা যখন মানুষের কাছে যখন কোন মাধ্যমে যদি প্রকাশ পেয়ে যায়, আর যে বান্দা আমল করেছে তার নিয়ত ছিল না প্রকাশ হয়ে যাওয়ার, কিন্তু কোন কারণে হয়ে গিয়েছে, তখন মানুষদের আকৃষ্টতা বেড়ে যায় তার প্রতি। এবং যা বুজুর্গানে দিনের ব্যাপারে আমরা দেখি, আজকে মানুষ আমির আলে সুন্নতের পিছনে ছুটে যাচ্ছে কেন, ওনার যে আমলগুলি যখন শুনতে পায় এবং যারা ওনার সংস্পর্শে থাকে তাদের অভিমত যে আমির আলে সুন্নতের সঙ্গে থাকা আমাদের জন্য অনেক সময় কষ্টকর হয়ে যায়।
দেখা যায় আমরা মাদানী চ্যানেল 11 বছর প্রতি অনুষ্ঠান করলো, তো 11 হয়তো 12-13 বছর, 13 বছর আগে তো আমির সুন্নাত ছিলেন, কিন্তু এই 12-13 বছর 11 বছর 12 বছর ধরেন এই পর্যন্ত দেখছি, কিন্তু মাদানী চ্যানেল মাঝে তার ইবাদত গুজার, তার পরহেজগারিতা, এগুলো দেখতে পাচ্ছি, তার আচার আচরণ দেখতে পাচ্ছি, কিন্তু এর আগেরগুলো কিন্তু আমরা দেখি না।
আমির আলে সুন্নাতের ব্যাপারে উলামায়ে কেরামের অভিমত এটা যে উনি এমন ব্যক্তিত্ব প্রথমে আমল করে তারপরে বলে,
সুবহানাল্লাহ, নিজে আমল করে তারপর মুরিদানকে বলে,
আমল করার পর তিনি মানুষের মাঝে সেটাকে উপস্থাপন করেন। আর আমির আলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার আমলের যে প্রভাব, এটা আমরা বাংলার ভূমিতে বসেও সেটা অনুভব করতে পারি যে তিনি বাহ্যিক ভাবে বাংলাদেশে আসেননি, কিন্তু তার আমল, তার ইখলাস, তার একনিষ্ঠতা, তার এই যে আপনার আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করা, মানুষকে এমন ভাবে আকৃষ্ট করে যে আছে বাংলার ভূমিতে, আছে অন্য রাষ্ট্রে, কিন্তু তারা আমির আলে সুন্নাতের প্রতি ভক্তি প্রদর্শন করে। কারণ এটাই আমির আলে সুন্নাত যে দোয়া করেছে না, মেরা হর আমল বস তেরে ওয়াসতে হো, তার ইখলাস এসা আতা ইয়া ইলাহি, প্রতিটি আমলে ইখলাসের ঝলক পাওয়া যায়। এবং এটা বুজুর্গানে দিনের আমল থেকেই কিন্তু তিনি ইয়ে করেছেন। এক বুজুর্গ রহমতুল্লাহ তালালের ব্যাপারে কিতাবে পড়লাম যে তিনি, ওনার বিশেষ একটি কক্ষ ছিল, যে কক্ষের মধ্যে এক আরেকজন তিনি বলেন যে আমি ওনার সংস্পর্শে 30 বছর ছিলাম, কিন্তু 30 বছরের মধ্যে ওনাকে কখনো আমি প্রকাশ্যভাবে জুমা ব্যতীত নফল নামাজ 2 রাকাত পড়তেও দেখিনি প্রকাশ্যভাবে। মসজিদে ফরজ তো আদায় করতেন, কিন্তু অন্যান্য নামাজে যে নফল নামাজ জুমাতে উনি আদায় করতেন। তিনি বলেন যে একবার উনি বিশেষ একটি কক্ষে প্রবেশ করতেন, ওই কক্ষে কি করতেন উনিও জানতেন না, অথচ সংস্পর্শে 30 বছর উনি ছিলেন। একবার দেখলেন ওনার বাচ্চা অনেক অজর্ণয়নে কাঁদছে, তো ওনার বাচ্চার আম্মা বাচ্চাকে অনেক চুপ করানোর চেষ্টা চালাচ্ছে। তো ওনার সংস্পর্শে যিনি ছিলেন উনি জিজ্ঞেস করলেন হাজরতে আবুল হাসান তুসা রহমতুল্লাহ তাআলা, তিনি বলেন যে আমি জিজ্ঞেস করলাম যে বাচ্চা কেন কাঁদছে। তখন ওনার স্ত্রী বলল পর্দাতে যে ইনার বাবা সে কক্ষের মধ্যে কোরআনুল করিমের তিলাবত করার পর অঝর নয়নে কাঁদে, ওই কান্নার আওয়াজ শুনে বাচ্চাও বাইরে কাঁদে, যে আমার বাবা ভিতরে কাঁদছে বিদায় উনি বাচ্চাও কাঁদে। আচ্ছা, তিনি যখন কক্ষ থেকে বের হন তো অঝর নয়নে যখন মানুষ কাঁদে তো তখন দেখবেন যে চেহারার মধ্যে একটা মলিনতা কান্নার আভাস পাওয়া যায়। তো তিনি কি করতেন, ফ্রেশ হতেন, মুখ ধুতো করতেন, মুখ ধুতো করার পর তিনি চোখের সুরমা ব্যবহার করতেন, চোখের সুরমা ব্যবহার করে হাস্য উজ্জ্বল চেহারাতে কক্ষ থেকে বের হতেন। এই যে বুজুর্গানের দিনের যে একটা চিন্তাধারা যে আমার আমলকে আমি গোপনে রাখবো, ওনারা কিভাবে সেটাকে ম্যানেজ করতেন। আর আজকে তো আমাদের অবস্থা ব্যতিক্রম, আমরা মানুষের মাঝে কিভাবে উপস্থাপন করব, কিভাবে সেজে আসবো যে আমি আমলদার, ওই ভঙ্গি কিন্তু আমাদের ভিতরে চলে আসে। কিন্তু আল্লাহর যারা নেককার বান্দা, যারা পরহেজগার, যারা মুত্তাকি, তাদের ভিতরে জিনিসটা পাওয়া যেত না, বিদায় তারা আজকে পৃথিবীবাসীর জন্য আইডিয়াল হয়েছে। আজকে আমি আপনি আইডিয়াল নয়, তারা আইডিয়াল কেন, কেন তাদের প্রতিটি আমল এমন ছিল যারা আমল করতেন আল্লাহর জন্য, এদেরকে যারা অনুসরণ করত তারাও আল্লাহর পথের প্রতীক হয়ে যেত, তারাও আল্লাহর সান্নিধ্য পেয়ে যেত, আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে যেত। এই জন্য আমলকে লুকানো অত্যন্ত জরুরি। এখন দেখতে হবে কোন আমল লুকাবো কোনটি লুকাবো না, যেটা লুকানোর নয় ওটা আমরা লুকিয়ে দিই, আর যেটা লুকানো সেটা আমরা লুকাই না। যেমন মনে করেন দান সদকা খয়রাত, এখন দান সদকা খয়রাত করতে গিয়ে দেখা যায় যে অনেকে নিজের এই আমলকে এমন ভাবে ভাইরাল করে, দান করে পরে আগে সবকিছু ভাইরাল করার প্রস্তুতি রাখে, মোবাইল নিয়ে রেডি থাকো, তারপরে যার পক্ষে সম্ভব হয় সাংবাদিকদেরকেও ডেকে নেয় যে আজকে আমি কি করব, দান করব, তোমরা সবাই রেডি থাকো। আচ্ছা, দিব 10 জনকে, বাজেট হচ্ছে 10 জনকে, জমা করলাম 100 জনকে। এখন এই যে আয়োজন, এই আয়োজন যে আমি করলাম, আমার এই সম্পদ দিলাম কার জন্য, এখানে প্রশ্ন। আমি দিলাম, এর দেওয়ার পর আমি কি প্রতিদান পেলাম, কেন প্রতিদান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এখন আমার প্রভু, আমার রব, আমার আল্লাহ যদি আমার প্রতি রাজি না হয়, সে আমল তো আমার বিফলে চলে গেল, সে টাকা আমার বিফলে চলে গেল। এই জন্য আমি কারো ওপর যদি উপকারও যদি করি, আমার মেন্টালিটি থাকবে যেন আমি এটা প্রকাশ না করি, মানুষের কাছে যেন এটা না হয়। একটা ঘটনা পড়েছিলাম বাপু, যে অনেক আশ্চর্যিত একটি ঘটনা, যে ফারুকে আজম রাদিয়াল্লাহ তাআলা তিনি মদিনাবাসী একজন অন্ধ বৃদ্ধা মহিলা ছিলেন, তো তার ঘরে গিয়ে উনি তার কাজকর্ম নিজের হাতে করে দিতেন। ফারুকে আজম রাদিয়াল্লাহ তাআলা পানি ভরে দিতেন, ঘরের কার্যাদি তিনি নিজ হাতে সম্পাদন করতেন। একবার গিয়ে দেখলেন যে কেউ কাজ করে চলে গেছে, মানে পানি ভরা, অন্যান্য কাজ যে করা ঘরের কাজ করে, তিনি আশ্চর্যিত হলেন, যেহেতু ঘরের মহিলা বৃদ্ধা এবং তাও অন্ধ, কে করলো, তিনি আশ্চর্যিত হলেন। পরের দিন তিনি নির্ধারিত সময় চেয়ে তাড়াতাড়ি আসলেন, এসে দেখলেন আবার সেই কাজ কেউ করে দিয়েছে, তিনি আশ্চর্যিত হলেন যে এত তাড়াতাড়ি আসলাম, তারপরে দেখলাম যে কাজ এখানে কেউ করে চলে গেছে। তৃতীয় দিন করলেন কি, দিনের বেলায় চলে আসলেন, এসে তিনি লুকিয়ে গেলেন যে সে ব্যক্তি কে যে আমার পূর্বে এসে তার কাজকে সম্পাদন করে দিল। তিনি যখন লুকিয়েছিলেন ঠিক সময়ে সাইয়েদেনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন ছিলেন, খেলাফতের আসনে আসীন ছিলেন, তিনি দেখলেন, হ্যাঁ, খলিফায় আব্বাল দেখলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যে আমিরুল মুমিনিন এসে নিজের হাতে সব কাজ সে বৃদ্ধা মহিলার করে তিনি সেখান থেকে বিদায় নিলেন। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সিদ্দিকে আকবরই রয়েছেন যিনি আমার থেকে নেকিতে অগ্রসর হয়ে যান,
আল্লাহু আকবার,
তিনি আছেন যিনি আমার থেকেও নেকিতে অগ্রসর হয়ে যান। এখন পরস্পরের অবস্থা দেখুন, যে একে অপরে কি ওই কাজ করছেন, কিন্তু একে পরস্পরের কেউ জানে না, এমন ভাবে লুকিয়ে নিজেকে ম্যানেজ করে। আজকে আমরা যদি কারোর উপর উপকার করে দিই, আমার বংশগত লোক যারা আছে তারা তো জানবেই জানবে, আমার ডানে যারা আছে তারাও জানে, বামে যারা আছে তারাও জানে, এমন কি আজকে পত্র পত্রিকায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ভাইরাল করে দান তো ওইরকম করেনি, সে ব্যক্তির সমস্যাও সমাধান হয়নি, আজীবন সে গরিবও রয়ে গেল, কিন্তু এমন ভাবে আমরা প্রকাশ করে দিই সে বিচারার নিজের সম্মান নিয়ে টানাটানি হয়।
মাদানী চ্যানেলের মধ্যে একটা পাবলিক সার্ভিস মেসেজ চলে ওই ছোট
মাদানী মুন্নি,
মানে খুব ইন্টারেস্টিং এবং আপনার শিক্ষণীয় যে আপনার ওই যে বস্তির মধ্যে থাকতো, ফটো তুলে সাংবাদিকরা মানে যারা দান করলো কাপড় চোপড় দিল ফটো তুলে পত্রিকা ছাপিয়ে দিল, পরবর্তীতে ওই ছেলে মেয়েরা আপনার বাইরে এসে আর খেলাধুলা করতে তাদের মিশে না তাদের সাথে,
যে তোমরা কান্না খাও। হ্যাঁ,
তো এরকমের আমরা না করি। রমজান মাসে অনেকে ইফতারি দেয়, ইফতারি গরিব মিসকিনকে ইফতারি দেয়, তাও কি আবার ওই যে ফটোশুট, তো এই ফটোশুটের মধ্যে পড়ে গিয়ে আমরা যাতে করে কারো মান সম্মান হানি না করি, ফটোশুট প্রয়োজনে আমরা নাই করি।
হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে আপনার দান এমন ভাবে করো যে ডান হাতে দিয়েছো বাম হাতে যেন খবর না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনকে সৃষ্টি করলেন তখন জমিন কম্পন করতে লাগলো না, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনকে স্থির করার জন্য পাহাড়কে সৃষ্টি করলেন এবং পাহাড়কে জমিনে গেঁথে দিলেন, যার কারণে জমিন থেমে গেল। এটা দেখে ফেরেশতারা আশ্চর্যিত হলো, হয়ে আরজ করলো, ইয়া আল্লাহ আযজা ওয়াজাল, পাহাড়ের চাইতেও কি বেশি শক্তিশালী কোনো বস্তু তুমি সৃষ্টি করেছো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করলেন, হ্যাঁ সেটা হচ্ছে লোহা। ফেরেশতারা অতঃপর আবার জিজ্ঞেস করলো, ইয়া আল্লাহ আযজা ওয়াজাল, লোহার চাইতেও বেশি শক্তিশালী কোনো বস্তু সৃষ্টি করেছো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করলেন, হ্যাঁ সেটা হচ্ছে আগুন। ফেরেশতারা অতঃপর আবার জিজ্ঞেস করলো, ইয়া আল্লাহ আযজা ওয়াজাল, আগুন চাইতেও বেশি শক্তিশালী কোনো কোনো বস্তু সৃষ্টি করেছো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করলেন, হ্যাঁ সেটা হচ্ছে পানি। ফেরেশতারা অতঃপর আবার জিজ্ঞেস করলো, ইয়া আল্লাহ আযজা ওয়াজাল, পানির চাইতেও বেশি কোনো শক্তিশালী বস্তু তুমি সৃষ্টি করেছো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করলেন, হ্যাঁ সেটা হচ্ছে বাতাস। কারণ বাতাসও দেখবেন পানিকে এদিক সেদিক করে দেয়। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে ফেরেশতারা আবার আরজ করলো, ইয়া আল্লাহ আযজা ওয়াজাল, এর চাইতেও বেশি শক্তিশালী কোনো বস্তু সৃষ্টি করেছো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করলেন, হ্যাঁ ওই আদম সন্তান যারা ডান হাতে খয়রাত করে কিন্তু বাম হাতের খবর হয় না।
এখন তো এখন তো অবস্থা আমার নাম প্রকাশ করতে হবে, অনেকেই আপনার ই করে থাকেন, দান খরচ করে থাকি, আমরা প্রায় বলে থাকি মাদানী চ্যানেলের মাধ্যমে, আমরা প্রায় উৎসাহ দিয়ে থাকি, কিন্তু নাম কামানোর জন্য যে জিনিসটা হচ্ছে এখন সমাজের মধ্যে, এটা আমাদের চেয়ে হয়তো দর্শকরা বেশি বলতে পারবে যে কি হচ্ছে এখন সমাজের মধ্যে নাম অর্জনের জন্য। এখন মনে করেন বাজারের মধ্যে দেখতে পাবেন এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, 100 কাপড় কিনে সে এলাকায় গেল মাইকিং করে শত শত মানুষ ই করে, গত বছরও এরকম হয়েছে, পদলোচিত হয়ে মানুষ মারা গেছে, পদলোচিত মারাও গেছে। তো এই যে অবস্থা, জাকাত কিভাবে আদায় হবে? আপনি জাকাতে কাপড় কিনে নর্মাল কাপড় কিনে দান করছেন, অথচ ওই মলের আপনার মালের ময়লা, এটা আপনার সম্পদের ময়লা, এটা বের করে, এটা হক ছিল গরিব মিসকিন তাকে দিয়ে দেওয়া, আপনি ঘটা করে নিজেকে দানবের সাজানোর জন্য এই কাজগুলো করছেন, এই নেক আমলগুলো তো আপনাকে করতে হবে গোপনীয় ভাবে, তো এগুলো গোপনীয় ভাবে আমরা করি। জি জাকির ভাই,
কিছু লোক আছে আলহামদুলিল্লাহ, সবাই
এরকমের
না, কিছু লোক এরকম এখনো আছে যাদের মধ্যে এই জাকাত দেওয়ার ব্যাপারে যে ইখলাস প্রয়োজন এরকমের ব্যক্তিও পাওয়া যায়। আমার জানা মতে অনেক লোক এরকম আছে বাপু, যারা রমজান মাসে বিশেষ করে যেহেতু জাকাত দেই আমরা, তো একজন ওলামাই আহলে সুন্নাতকে ডাকেন, ডেকে তার পুরা সম্পদের হিসাব ওই মুফতি সাহেবকে দেখান, এরপরে ওখান থেকে শরিয়াতের হুকুম মোতাবেক যত জাকাত আসে এটা বের করেন, বের করে সঠিক জায়গায় তিনি পৌঁছে দেন। এরকমের কিছু ব্যক্তি আছে যে শরিয়াতের হুকুম মোতাবেকই সে কাজ করে, আর এমনও আবার আছে যারা যে জাকাত দেওয়ার যে মাসালা রয়েছে, যে শরিয়াতের পদ্ধতি রয়েছে, এগুলো আমরা কিছুই বুঝি না, জানি না, কিন্তু জাকাত দিতে হবে, আর এই জাকাত দেওয়ার পাশাপাশি আমার সুনামও অর্জন করতে হবে সমাজের মধ্যে, এইটা একটু বেশি নজর রাখে। কিন্তু ওই সকল ব্যক্তিদেরকে তো মোবারকবাদ যারা ওলামায়ে আহলে সুন্নাতদেরকে ডাকে, মুফতিয়ানে ইকরামদেরকে ডেকে বা তাদের কাছে গিয়ে তার কাছে জিজ্ঞাসা করা যে হুজুর আমার এত লক্ষ টাকা আছে, এটার হিসাব কিভাবে করব, জাকাত কিভাবে বের করব, আর দান আমি কিভাবে করব। মুফতি সাহেব তো তার হিসাব বের করে দিলেন যে এভাবে এভাবে আপনার জাকাত এত টাকা বের হয়েছে। এরপরে মালিক যিনি আছেন তিনি নিজের মতো গোপনে গিয়ে কোন মাদ্রাসায় যেভাবে আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান এখানে দিয়ে আসে বা দাওয়াত ইসলামের মুবাল্লিগদেরকে ডেকে গোপনে দিয়ে দেয়, এদের জন্য তো আলহামদুলিল্লাহ অনেক সৌভাগ্যটা যে আমরা সুপরামর্শ পেয়েছি অথবা গোপনে আমল করার সৎকা করার একটা মাধ্যম আমরা পেয়েছি। কিন্তু আফসোস তো ওই ব্যক্তির জন্য যারা জাকাতের হিসাবও করি না, জাকাত তো দিয়ে দিলাম, জাকাতের অংশ কিছু মনে করে নিজের সম্পদ থেকে বের করে কিছু দিয়ে দিলাম, কিন্তু আমার জাকাত আদায় হলো কিনা, আমি সৎকা দান করলাম দানটাও আল্লাহ তাআলার দরবারে কবুল হলো কিনা, এই বিষয়েও আমাদের খেয়াল রাখা উচিত। কেননা দেখা গেছে কারো আছে 5 কোটি টাকা, সে একটা আইডিয়া করে কিছু দিয়ে দিল, কিছু কাপড় কিনলো, কিছু লুঙ্গি কিনলো, কিছু ইফতারি কিনলো, কিছু বাজার করলো, এভাবে কিছু কিছু করে বা গরিবের মাঝে বিতরণ করে দিল, একটা ধারণা করে এত লাখ টাকা এত কোটি টাকা আছে কিছু আমি দিয়ে দিলাম। জাকাত আদায় কি করলো সে? হিসাব নাই, নিকাশ নাই, জাকাত বের করতে পারলো না আর সঠিক জায়গায় পৌঁছাইতেও পারলো না, আমলও গোপন রইলো না।
এটা দেখতে হবে যে জাকাত প্রকাশ্য ভাবে যেন দেয়, কেন জাকাত যদি প্রকাশ্য ভাবে না দেয় তাহলে এটার মধ্যে আবার কুধারণা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যেহেতু এটা ফরজ যাদের উপর হয়েছে তারা এটা আদায় করবে। এখন দেখা যায় যে আমি গোপন, হ্যাঁ যাদেরকে আমি দিচ্ছি তাদের, হ্যাঁ তাদেরকে দেওয়ার ক্ষেত্রে আমাকে এমন ভঙ্গি অবলম্বন করতে হবে যাতে করে তার মানহানি না হয়। যেমন সমাজের মধ্যে দেখেন জাকাত খাওয়া কিন্তু কোনো খারাপ না, ঠিক হিসাবে যারা এর হকদার, হকদার আছে বিদায় তো খাচ্ছে, যারা হকদার নয় তারা যদি খায় তারা তো মনে করেন হকদার ছিল না, সেটাকে হক সঠিক আদায় করলো না, খেয়ানত করলো। দ্বিতীয় নম্বর হচ্ছে আরেকজনের জাকাতকে সে নষ্ট করলো, তো সে গুনাগারও হতে পারে অনেক ক্ষেত্রে। কিন্তু যারা হকদার, যারা জাকাত খেতে পারে, কিন্তু কিছু লোক এমন রয়েছে যারা যাদেরকে বলা হয় একেবারে মানে ভদ্র স্বভাবের, যারা তারা নিজেকে মানে কষ্ট সে মেনে নেয়, কষ্টকে ধৈর্য ধারণ করে কিন্তু মানুষের কাছে প্রকাশ করেন, এরকম ব্যক্তিত্ব যারা রয়েছে তাদেরকে যদি আমি এমন ভাবে ভাইরাল করে দিলাম যে মানুষ তাকে খোঁটা দেয় যে তুমি জাকাত খাও, অথচ যারা মাদানী চ্যানেলের দর্শক বিন্দু রয়েছেন আমাদের মাঝে যদি এরকম ব্যক্তি থাকে, কেউ যদি জাকাত নেয় আমরা অন্য চোখে দেখি না না সে তো একজন ফরজ যারা আদায় করছে তাকে সহযোগিতা করছে,
সহযোগিতা করছে।
আমির আলী সুন্নাত তো কত সুন্দর তিনি ইয়ে করে যে যাদেরকে জাকাত দেয় তাদের শুকরিয়াও আদায় করা উচিত, তুমি আমার জাকাত নিয়ে আমাকে আমার এই ফরজটা কি সঠিকভাবে আদায় করার সুযোগ করে দিয়ে।
এরকমের ব্যক্তি যদি না থাকতো সমাজে তো আমরা এই ফরজটা কিভাবে আদায় করব, এটাও তো চিন্তা করা উচিত যে তাদেরকে ছোট চোখে দেখি, হ্যায় চোখে দেখি, আছে বিদেই তো আমি সঠিকভাবে ফরজ কাজটা
আদায় করতে পারছি। মাশাআল্লাহ, আমির আলী সুন্নাত দামাত বরকাত, তোমরা আলিয়ার মাদানী ফুল, আমরা ডাবিংকৃত মাদানী ফুল শ্রবণ করে থাকি, সময় হয়েছে, আসুন আমরা শ্রবণ করি, দেখি আমির সুন্নাত দামাত বরকাত আলী আমাদেরকে কি বলতে যাচ্ছেন, কি শোনাচ্ছেন, কি মাদানী ফুল দিচ্ছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নামাজের পর আয়াতুল কুরসি পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত কি?
আপনি যে আয়াতুল কুরসি বললেন, আয়াতুল কুরসি বলবো না, এটা সঠিক উচ্চারণ আয়াতুল কুরসি। নামাজের পর আয়াতুল কুরসি পড়া উচিত, যে নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তো ইনশাআল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। ওয়াল্লাহু তাআলা আ'লাম ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আ'লা মুহাম্মদ।
তিনি জান্নাতে প্রবেশ করবেন নামাজের পরে, সুবহানাল্লাহ বিহামদি, এটাও তো একটা গোপন ইবাদত। আল্লাহু আকবার,
তাসবিহে ফাতেমা নামাজের পরে
গোপন নামাজ ক্লাস এগুলো পাঠ করা, কেউ শুনছে না কিন্তু আপনি আমি যদি পাঠ করি তাহলে সওয়াবের ফজিলত আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা নিয়ত করি যে 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে ইনশাআল্লাহ তাআলা আমরা আয়াতুল কুরসি পাঠ করব। আর যারাই পাঠ করব অবশ্যই এটা মনে রাখবেন, সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে, মাখরাজ সঠিক হতে হবে, যদি মাখরাজ সঠিক না হয় তাহলে আমাদের এই আমলগুলো হবে না, বরঞ্চ গুনাহ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। কল রয়েছে, আমরা কল শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আবারও আলোচনায় আসবা। জি কল চালিয়ে দিন।
মোহাম্মদ আব্দুল কাদের, ঠিকানা হচ্ছে রংপুর। আমি একটা গজল শুনতে চাচ্ছি।
আব্দুল কাদের ভাই রংপুর থেকে গজল শুনতে চাচ্ছেন, আমাদের SMS ও করেছেন এক ইসলামী ভাই না বোন, জানি না নাম ঠিকানা কিছুই বলেননি, লিখেছেন যদি একটা নাতে রসুল শুনিয়ে দিতেন। ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করবো ইমরান হাসিন ভাই, আমাদেরকে দেখি কি নাতে রসুল শোনান অথবা কোনো কালাম আমাদেরকে যদি শুনিয়ে দেন। দর্শকদের কোনো তো ই নেই, আপনার পছন্দ মতো।
যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা
Oh.
সাল্লি আলা মুহাম্মাদিল বলিব যেন সে থাই খুদা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদিল।
নেকিগুলো গোপন আমাদের রাখা উচিত, যখনই আমরা নফল নামাজ আদায় করব যাতে কেউ না দেখে কেউ না বুঝে সেভাবে করে আমরা গোপন ইবাদত করি। রমজানের রোজা ব্যতীত আমরা নফল রোজাগুলো রাখি সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং যে আইএমবিজের যে রোজাগুলো রয়েছে সেগুলো রাখার চেষ্টা করি। কাউকে দান খয়রাত যদি আমরা করি তখন অবশ্যই আমরা তাকে গোপনে দান খয়রাত করি যেন সে বুঝতেও না পারে, আমার এমন কোন আচরণও বুঝতে না পারে। অনেক সময় দেখা যায় যে সমাজের মধ্যে আমি কাউকে দান করলাম, এখন তার থেকে ইহসান নেওয়া শুরু করে দেই, আমার বাজারটা আগিয়ে দিবে, আমাকে দেখলে সম্মান করবে, এটা পাওয়ার নিজের মধ্যে আকাঙ্ক্ষা থাকে যে আমি তাকে সহযোগিতা করেছি, এখন তার বদৌলতে আমি কিছু পাওয়ার আশঙ্কা করি, তো আকাঙ্ক্ষা করে থাকি। তো এই আকাঙ্ক্ষা করা যাবে না, আমি কাউকে দান করে আমি তো তার প্রতি ইহসান করিনি, আমি নিজের প্রতি নিজে ইহসান করেছি।
যদি সে মনে করেন কোনো হেল্প না করে তাহলে তাৎক্ষণিক বলে দেয়া,
তাৎক্ষণিক
যে তুমি তো
অনেক বড় হয়ে গিয়েছো,
অনেক বড় হয়ে গিয়েছো, তুমি ওই দিনকে স্মরণে আনো যে তুমি তোমার কি সামর্থ্য ছিল,
কি সামর্থ্য ছিল, আরো অনেক অনেক কথা,
অনেক অনেক বিভিন্ন ভাবে খোঁটা দেয়। তো যারা এভাবে খোঁটা দেয় তাকে উপকার তো করলো অনেক কষ্টে, অনেক কষ্টে করলো, কিন্তু এই খোঁটা দেওয়ার কারণে মানে মুহূর্তের মধ্যে আমলটি বরবাদ
বরবাদ হয়ে গেল।
কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের প্রসঙ্গে ইরশাদ করেন পারা 3 সূরা বাকারা আয়াত নম্বর 364 তে কানজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ নিজ দানকে নিষ্ফল করে দিও না খোটা দিয়ে এবং ক্লেশ দিয়ে, সেই ব্যক্তির ন্যায় যে নিজ ধন সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে এবং আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ইমান রাখে না। তো এভাবে খোটা দিয়ে, আর আজকে তো সমাজের মধ্যে এরকম প্রায় শোনা যায়, কিছু যদি হয়ে যায় তোমাকে আমি চাকরি দিলাম তুমি আমার কথা মানো না,
কথা মানো না,
আচ্ছা চাকরি দিল বেচারা ঠিক আছে উপকার করেছে, কিন্তু এটা একেবারে ভাইরাল করে দেওয়া হয়, প্রচার করে দেওয়া হয়, দেখো অমুক আছে না অমুককে আমি চাকরি দিয়েছি, সে বেচারা দাঁড়ে দাঁড়ে ঘুরতো আমি চাকরি দিয়েছি, আচ্ছা সে যদি তার থেকে বেশি উন্নতি করে না, মানুষ যদি তার কাছে গিয়ে বলে যে অমুককে মাশাল্লাহ অনেক উন্নতি করে নিয়েছে, আরে উন্নতি করেছে আমি তো ওকে পথ দেখালাম, আমি তো ওকে বুঝালাম, আমি তো ওকে এই দিকটা দেখিয়ে দিলাম, এখন দেখো আমার কোন পাত্তাই দেয় না, আমি ফোন করলে রিসিভই করে না, আমার কাছে আসলে লুকে বেড়ায় চেহারা দেখায় না। তো এই সমস্ত যে খোটা দেয়া, তো খোটা তো দিলাম কিন্তু দেওয়ার কারণে আমি যে উপকার করে প্রতিদান আল্লাহর দরবার থেকে পেতাম সেটা তো আমার আচ্ছাড়া হয়ে গেল,
নষ্ট হয়ে গেল।
এই জন্য প্রকৃত মুমিন যারা, প্রকৃত যারা আল্লাহর জন্য করে না, তারা এই সবের দিকে তাদের ধ্যান ধারণাও থাকে,
উপকার করে খোটা দেয় না,
উপকার করে চলে যায়। যেমন শুনলাম না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ উপকার করে চলে যেতেন, কেউ জানতো না,
কেউ জানতো না,
এবং তারা এই আশায় বসে থাকে না যে আমি কার উপর উপকার করেছি বিদায় কেউ যদি আমাকে যেন করে, এটা তাদের ধ্যান ধারণার মধ্যেও থাকে না। আর এরকম যারা থাকে তাদের ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন পারা 3 সূরা বাকারা আয়াত নম্বর 262 কঞ্জুল ইমান থেকে অনুবাদ, ওই সব লোক যারা স্বীয় সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, অতঃপর ব্যয় করার পর না খোটা দেয় না ক্লেশ দেয়, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের না আছে কোনো আশঙ্কা না আছে কোনো দুঃখ। এদের দানকে বলা হয়েছে আল্লাহর পথে করা হয়েছে। আর পূর্বে যারা একটি নিয়তে করেছিল যে আমাকে কি রেসপেক্ট দিবে প্রতিদানের আশায়, তো তাদেরকে বলা হয়েছে তারা দানকে নিষ্ফল করে ফেলে,
নিষ্ফল করে দিল।
আল্লাহর পথে সেটাই হবে যেটা আল্লাহর জন্য দেয়া হয়, কোন আপনার প্রতিদানের নিয়তে নয় বা কোন তার থেকে উপকার পাওয়ার নিয়তে নয়, বাবা পাওয়ার নিয়তে নয়, শুধু আল্লাহর জন্য কারো উপকার করে দেয়া।
সমাজের মধ্যে অনেকে ঋণগ্রস্ত রয়েছে, আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত মানুষ, তাকে আমার সচ্ছলতা আছে, আমি ইচ্ছে করলে আমি পারি তার ঋণ ই করে। অনেক সময় দেখা যায় এসে বলে হুজুর আমার আমার অমুক ভাই আছে, এই ভাই যদি ইচ্ছে করে শুধু বলে দেয় যে বাস তুই টেনশন করিস না তাহলে আমার আর কোনো সমস্যা হয় না, হুজুর আমি খুব বিপদে আছি বলে তাবিজত নিতে আসে, আমাদের তাবিজতের মাকতাবে আসে, কিন্তু এই ধরনের লোক যে আমার ভাই আপন ভাই অথবা প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন তাদের প্রতি এরকম লক্ষ্য রাখা, কর্জে হাসানা দিয়ে দেওয়া যে এটা আর দিতে হবে না, এরকম দিয়ে দেয়া ইনশাল্লাহ দিলে কমবে না, দুনিয়াতে আমরা দান করবো আখিরাতে পাবো ইনশাল্লাহ।
আজকে তো বাপু যদি শোনে না যে অমুকে ঋণের মধ্যে ঋণগ্রস্ত, তো মানুষ সেটাও প্রচার করে দেয়, দেখো ঋণ নিয়ে নিয়ে ঘর চালায়, ঋণ নিয়ে নিয়ে চলে।
সকল আত্মীয় স্বজনের সাথে কিন্তু রিয়াজ ভাই অনেক সময় মানুষ সম্পর্কটাও ছিন্ন করে দেয়,
ছিন্ন করে দেয়
যারা কর্জ
আমার থেকে আবার চেয়ে নেয়।
হ্যাঁ, কর্জের মধ্যে থাকে, তাদের কাছে যদি যাওয়া আসা করি, সম্পর্ক বজায় রাখি, তো তারা আবার আমার কাছেও টাকা চাইবে।
অথচ কর্তব্য ছিল, দায়িত্ব ছিল তার পাশে দাঁড়ানো, সে বিচারা এখন বিপদে রয়েছে। বিপদে যদি আমি তাকে সাহায্য করি, হতে পারে কিয়ামতের বিপদ থেকে আমাকে পরিত্রাণ দান করবেন, কবরের বিপদ থেকে আল্লাহ বাঁচাবেন। তো এই যে পাশে দাঁড়ানো, এটা তো একটা মনে করেন মানে একটা ভালো স্বভাবের দিক, এবং এটা সচ্চরিত্রের একটা অধ্যায় যে কারো বিপদের সময় আমি পাশে দাঁড়ালাম। যদি পাশে দাঁড়িয়ে তার মনে করেন তাকে আর্থিক সাপোর্ট করতে হবে এরকমও না, আপনি যে কোনো ভাবে তাকে সান্ত্বনাও দিতে পারেন যে ভাই আপনার বিপদ হয়েছে কোনো ব্যাপার নয়, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি এই আমল করুন, হ্যাঁ আল্লাহ তাআলা আপনার বিপদকে দূর করে, দোয়া তো দিতে পারি। এমন আমরা কৃপণ অনুযায়ী দোয়াও দিই না, পালিয়ে যাই, দেখলে যে ভাই আস্তে আস্তে পালাও, কেন ধরলেই টাকা চাইবে।
অনেকে আবার এরকম শুনেন না, অনেকে আবার কি করে টাকা চাওয়ার আগে তার কাছে চেয়ে বসে, অথবা এমন একটা ভান ধরে যে মানে আমার কাছে
আমি
টাকা যেন না চাই, না চাই, এরকম একটা অবস্থা।
হ্যাঁ, এবং অনেকে আছে যে নিজের দুঃখই
আগে প্রকাশ
করে, সে বিচারা যায় নিজের দুঃখ নিয়ে, তো সে আবার মেন্টালিটি নিয়ে আসে আমার কাছে কিছু থাকলে তাকেই দান করে দিতাম।
আল্লাহ তাআলা আমাদেরকে হাল থেকে
বাঁচা হওয়া উচিত ছিল এরকমের, যে এমন একজন এমন হওয়া উচিত ছিল আমার কাছে যেই আসুক না কোনো প্রেশারি নিয়ে আসে, আমি হয়তো বা টাকা পয়সা দিয়ে তাকে উপকার করতে পারবো না, দুইটা কথা শুনাই দেই যাতে করে তার দিল শান্তি হয়ে যায়, সে যেন আমার কাছে এসে আবার বেজার মুখ নিয়ে যেন না যায়। কমপক্ষে এটুকু বলি আল্লাহ তাআলা আপনাকে সবর করার তৌফিক দিক, দেখেন ইনশাল্লাহ সামনের দিকে ভালো হবে, দুই একটা কথা বলি যাতে করে সান্ত্বনা পেয়ে আমার কাছ থেকে।
তো জাকির ভাই এমন আছে, দুঃখ তো দূর করে না, দুঃখ আরো বাড়িয়ে টেনশন বাড়িয়ে দেয়।
মুসলমানদের টেনশন এগুলো দূর করা যে কত ফজিলত, আল্লাহু আকবার। সকল ফরজ ইবাদতের পরে উত্তম আমল হচ্ছে কোন মুসলমানের দিলের মধ্যে খুশি প্রদান করা, তো তাকে দিল খুশি করা, তো এই কাজটা কোনো কথা দিয়ে হোক, মুস্কি হাসি দিয়ে হোক, তার দিল খুশি করা। আরেকটা জিনিস আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়, পশু পক্ষী যারা রয়েছে, পশু পাখি জীব জানোয়ার যারা থাকে তাদেরকে কষ্ট না দেয়া, এটা কিন্তু গোপন ইবাদতের,
ওদেরকে কষ্ট দেয়া হারাম।
হ্যাঁ, কষ্ট না দেয়া। আমি আবিনুল সুনাতকে দেখেছি যে একটা পিঁপড়া, পিঁপড়া সেটা কেমনে যেন চলে আসলো কলার কলার সাথে অথবা কলার ছোলার সাথে অথবা জামার সাথে, তো তার যে সাথে খাদিম থাকেন, ইসলামী ভাই থাকেন, তাকে বলছে তুমি এই পিঁপড়াকে তার ঈদ সাথে দিয়ে আসো, তাদের যে
মানে তারা ওই যে
যেখানে গোত্র ওই গোত্র ওখানে দিয়ে আসো, তাহলে বেচারা ধুকে ধুকে এখানে ই হয়ে যাবে। এই যে তার প্রতি যে একটা এহসান করা,
সচ্চরিত্রবান তারা যারা পিপড়াকেও কষ্ট দেয়,
আল্লাহ আকবার। সেজন্য মুসলমানদের তো কষ্ট দেয়া দূরের কথা, আমরা পিপিলিকা থেকে শুরু করে যত জীব জানোয়ার রয়েছে তাদেরকে আমরা কষ্ট দেব।
আমির আহলে সুন্নাতের একটি ঘটনা আরো শুনে আশ্চর্যিত হবেন। আমির আহলে সুন্নাত একবার নিজের বাসার দিকে যাচ্ছিলেন, তো বাবুল মদিনা তো গাধা মানে সাধারণ একটা মানে সেখানে বাহন, তো দেখলেন যে একটি গাধা সেখানে বেঁধে রাখা হয়েছে, কিন্তু সে মানে ব্যথায় কাতরাচ্ছে এমন অবস্থা, জমিনে পড়ে রয়েছে, তার রশিও একটু কি মানে ইয়ে করা। আমির আহলে সুন্নাহ দেখেন যারা প্রকৃত পক্ষে আল্লাহওয়ালা হয় না, সৃষ্টির প্রতি তারা দয়াবান
দয়াবান।
আমির আহলে সুন্নাহ নিজের বাসায় গিয়ে বালিশ নিয়ে আসছে,
আল্লাহ,
বালিশ নিয়ে এসে ওই গাধার শিওরে সেটা দিল। আমির আহলে সুন্নাহ বলেন দেওয়ার সাথে সাথে গাধাটি বালিশের মধ্যে মাথা রেখে মানে আমির আহলে সুন্নাতের প্রতি বলে তাকিয়ে আছে, এমনকি সে মানে চোখ দিয়ে পানি পড়ে গেছে, মানে মানে মায়ের নজরে দেখতে ছিল আমির আহলে সুন্নাত। এই যে একটা প্রাণীর প্রতি যাদের এই স্বভাব যে একটি প্রাণীকে কষ্টে পতিত হওয়া তারা সহ্য করতে পারে না, তো যারা আশরাফুল মখলুকাত মানুষ তাদেরকে যদি দেখে কষ্টে পতিত হতে, তো তারা কিভাবে সেটা দেখে সহ্য করবে। তো আল্লাহওয়ালাদের এটা মনে করেন একটা জীবনীতে, এবং আল্লাহর পক্ষ থেকে এই জিনিসটা তাদের হৃদয়ের মধ্যে ঢেলে দেওয়া হয়। আর আমরা যারা দুনিয়াদার সাধারণ লোক তাদের মানে পশু পাখি তো দূরের কথা বাপু, মানুষকে কষ্টে দেখলে আমরা কি সেটাকে অনেক সময় তো হাই উল্লাস করে অনেক নিয়ে কি
হাসি তামাশা করে
কটুক্তি দেয়, ঠাট্টা মস্করা করে আর মানুষকে আরো কষ্টের মধ্যে ফেলে দেয়। এই স্বভাবে যারা থাকে পরকালকে আমাদেরকে চিন্তায় আনতে হবে যে আল্লাহ না করুক যদি সে ব্যক্তির বদ্দুয়া যদি লেগে যায়, অন্তর থেকে যদি একটা কিছু বলে দেয়, আর তার চেয়ে নিকৃষ্ট অবস্থা যদি আমার হয়ে যায় আমার কি অবস্থা হবে?
এমনিতেই তো নেক আমল গোপন করতে পারি না, তারপর যাই আছে তাও মানুষের কষ্টে বিপদে হাসি ঠাট্টা করে এগুলো উড়িয়ে
দেয়। আর একটা জিনিস বাপু, যে সৎকা করার ক্ষেত্রেও আমরা কিন্তু মানে সৎকা দান উপকার করার ক্ষেত্রেও দেখা যায় যে আমরা এই বিষয়টা অনেক অজ্ঞতা আমরা প্রদর্শন করি যে তার চাহিদা কি। যেমন মনে করেন একজন লোক ঋণে আক্রান্ত, তার এখন প্রয়োজন কি? টাকা। আমি ব্যাগ ভর্তি করে কাপড় দিয়ে দিলাম, এ বেচারা কাপড় দেখে যে পূর্বে ভাই কাপড় এমন আছে, এখন তো কাপড়ের টেনশন না আমার,
এখন তো কর্জের টেনশন,
কর্জের টেনশন। তো আমাকে বুঝতে হবে তাকে আমি যে দিলাম তো কি জিনিস দিলাম। একজন এক বেচারা আছে মনে করেন ডায়াবেটিস রোগ, এখন ডাব্বা ভরে মিষ্টি দিয়ে দিলাম তাকে, এখন সে দেখতেই থাকবে কিন্তু আদবের ক্ষেত্রে তো কিছু বলবে না যে ভাই আপনি কি নিয়ে আসছেন, যেহেতু তোফা। তো এই জন্য বুঝতে হবে, এই জন্য আমি রিলেশনটা বলে সবচেয়ে উত্তম হচ্ছে বর্তমান যুগে টাকা দিয়ে দেয়,
টাকা দিয়ে দেয়,
তার প্রয়োজন ক্ষেত্রে সেটা কি। এমনি ভাবে যাকাত আজকে যদি টাকা দিয়ে দেওয়া হয় সেটা তার জন্য উত্তম হবে, এই জন্য যে দেখা যাবে তার যদি খাবার প্রয়োজন হয় সেটা নিবে, কাপড়ের প্রয়োজন হলে কাপড় নিল, বা ঋণ পরিশোধ করা থাকলে ঋণ পরিশোধ করলো, বাচ্চার পড়ালেখার ক্ষেত্রে যদি টাকার প্রয়োজন হয় সেটা ব্যয় করলো, অর্থাৎ সে নিজের প্রয়োজন অনুযায়ী সেটাকে ব্যয় করতে পারবে। অন্যথায় কোনো কিছু দিয়ে দিলে অনেক সময় দেখা যায় তার জন্য আবার ওটা টেনশন হয়ে
টেনশন চলে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোকচক্ষুর আড়ালে মানুষকে না দেখিয়ে যে গোপন ইবাদত গুলো বলা হয়েছে আপনার, গোপন ইবাদতের ক্ষেত্রে আসলে মেইনলি নফল ইবাদতের দিকে আমরা বেশি গুরুত্ব দিব, তো এই ক্ষেত্রে ওই লোকগুলোকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, কিতাবে পাওয়া যায়। আর আল্লাহ তাআলা সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে ছায়া দান করবেন। এর মধ্যে যাদেরকে বলা হয়েছে, যাদের নাম বলা হয়েছে, তাদের মধ্যে থেকে হচ্ছে গোপন সাদকা যারা করে, গোপনে যারা সাদকা করে, তো এমন কি ডান হাতে দিবে বাম হাত দেখবে মানে খবর না হয়, তাহলে এই ধরনের বান্দাকে, এই ধরনের মানুষকে, এই ধরনের সাদকাকারীকে আল্লাহ তাআলা কাল কিয়ামত দিন আপনার আরশের ছায়া দান করবেন। এবং যে ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলা শরণে আল্লাহ তাআলার ভয়ে একমাত্র চোখের পানি ফেলে, আসলে এই ধরনের লোক পাওয়াটা খুব টাফ হয়ে যায়, কান্না দেখে তো কান্না চলে আসে, কিন্তু নির্জনে বসে গভীর রাত্র সবাই ঘুমানো, স্ত্রী ঘুমানো, ছেলে সন্তান ঘুমানো, মা বাবা ঘুমানো, কেউ নেই, আমি উঠে মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে নিজের চোখের পানি ছেড়ে দিলাম, কান্নাকাটি করলাম, এই চোখের পানিকে আল্লাহ রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করে থাকেন। সুবহানাল্লাহ বিহামদি।
বাপু নফলের ক্ষেত্রে, কিন্তু আবার এটা না হয় যে ফজর আমি গেলাম আর বাসার সব লোক ঘুমাচ্ছে,
জি
এখানে উঠাতে হবে,
উঠাতে হবে, এটা গোপন ইবাদত নাই, সকলে উঠাইয়া আমাদের যেতে হবে। এজন্য তো আমিলের সুন্নাহ আমাদেরকে সাদায়ে মদিনা দিয়েছেন, সাদায়ে মদিনা, সাদায়ে মদিনা মানে হচ্ছে ফজরের নামাজের জন্য মুসলমানদেরকে জাগিয়ে দেয়া, এর উপর আমরা ইনশাআল্লাহ আমল করব। আমি যাকাত দিব, আমার কাছে যাকাত নেওয়ার জন্য আসছে, ঘরের মধ্যে ইসলামী বন্ধুদের কাছে টাকা রেখে যায় তাদের মানে ঘরের পুরুষ যারা থাকে, অথবা দোকানের মধ্যে যাকাত রেখে দেয়, আসতেছে মানুষ, আসতেছে সিরিয়ালে দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। এখন এখানে দর্শকদের জন্য সবচেয়ে বিশেষ যে মাদানী ফুলটা আমি প্রদান করছি সেটা হচ্ছে, আসলে আমি যাকে যাকাত দিচ্ছি সে যাকাতের পাওনাদার কিনা,
হকদার কিনা,
হকদার কিনা, সে যাকাত গ্রহণ করতে পারবে কিনা। এমনও দেখা যায় তার মানে ব্যাংক ব্যালেন্স রয়েছে, সে যাকাত নিচ্ছে, তার একটা মানে ব্যবসা হয়ে গেছে এটা সমাজের মধ্যে, এই ক্ষেত্রে মাদানী ফুল কি দিবেন, আমাদের কি করা উচিত?
যেহেতু যাকাত দেয় এটা ইবাদত, তো ইবাদতের ক্ষেত্রে দেখতে হবে যে যারা হকদার, হকদার তো এটা আমাকে বেছে দিতে হবে যে হকদার আছে কিনা, হকদারের ক্ষেত্রে
যাকাত
প্রদান করতে হবে।
এখন আমি যদি বলি ভাই আমি আমি কি জানি আমার কাছে আসছে আমি দিয়ে দিব,
না এখানে অপারগতা চলবে না আমাদেরকে, কি যাচাই করে নিতে হবে। হ্যাঁ অনেকে আছে মনে করেন আপনার এলাকার মধ্যে দরিদ্র,
সবাই জানে
দরিদ্র জানে, আর বর্তমানে তো যে যারা পেশাগত ফকির তারাও কিন্তু কিন্তু আর্থিকভাবে অনেক সচ্ছল থাকে, অনেক
আমার ইন্ডিকেটর এদিকে
অনেকে থাকে
যে পেশাগত যারা থাকে, এজন্য আমাদের কি উচিত হচ্ছে যে পেশাগত ফকির যারা, পেশাগত যারা সবসময় এই কাজটাই ভিক্ষাবৃত্তিই থাকে, তো তাদের জন্য এটা মানে শিক্ষণীয় মাদানী ফুল
হচ্ছে, মনে করেন বাপু যে আত্মীয় স্বজনের মধ্যে অনেকে গরিব থাকে, আমরা জানি দেখা যায় যে আমরা বাইরের লোকদেরকে তো দেই কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদেরকে দেই না, অনেক সময় দেখা যায় মনোমালিন্য রয়েছে আত্মীয়তার সাথে, যে না আমি দেব না,
তাদের হক কিন্তু বেশি।
হ্যাঁ, তাদের হক বেশি। উত্তম প্রথমে এটাই বলা হয়েছে যে নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা হকদার তাদেরকে আদায় করে,
এবং তার চেয়েও হকদার হচ্ছে যদি আমার থেকে নারাজ হয়ে যায় কেউ, নারাজ থাকে,
তাকে তো প্রথমে পাঠানো উচিত,
পাঠানো উচিত
তোফা হিসেবে, যাতে করে সে যেন রাজি হয়ে যায়, মন খুশি হয়ে।
এই কাজগুলো আমরা করি দর্শক, যে আমরাও জাকাত প্রদান করি, যাকে প্রদান করব সে আসলে জাকাতের হকদার কিনা সেটা আমরা দেখে নিব নিজের, না হলে জাকাত আদায় হওয়াটা এটা টাফ হয়ে যাবে। পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের দিকটা আমরা দেখব, ওখানে গরিব কে রয়েছে সেটা আমরা দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কিছু কল সিদ্ধিক যাবো দর্শকদের, জি কল চালিয়ে দেন।
ওয়ালাইকুম
আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আশরাফ আফতারি, আমি চিটাং থেকে বলতেছি। আমি একটা নাত রেখে শুনতে যাচ্ছি যে উর্দু এক কাশে তাসাউর মদিনা মে কি গলি হু।
আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা ইমরান হাসান শুনে নিয়েছেন, আশা করি শোনাবেন। পরবর্তী কল।
আমি রংপুরে বদরুল উপজেলা থেকে, আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আমি একটা যে কোনো ভালো গজল শুনবো আমাকে শোনাবেন দয়া করে।
যে কোনো ভালো গজল, গজল সবই ভালো হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। ইনশাআল্লাহ তাআলা আমরা গজল শোনাবো, যাবো ইমরান হাসান বাড়ির কাছে। এরপরে আমরা সংক্ষিপ্ত সময় একেবারে শর্টকাট দুই এক আসার আমাদেরকে শুনিয়ে দেন।
খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি, নবী তিনি রসুল তিনি তিনি রসুল তিনি শফিউ তিনি কাসিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। প্রতি সুবাসে বুলবুল অম্লান, প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান, খোদা স্বয়ং করে তার গুণগান, খোদা স্বয়ং করে তার শের দিলে মুকিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি, নবী তিনি রসুল তিনি, নবী তিনি রসুল তিনি শফি কসিম তিনি। আবেদন করার নেই কোনো দরকার, জানেন সবই সবই নবীদের সরদার, আবেদন করার নেই কোনো দরকার, জানে সবই সব নবীদের সরদার, মনের অবস্থা জানে তিনি, মনের অবস্থা জানে তিনি, সামিয়ান তিনি আলিম তিনি, খোদার প্রিয় নবী আমার জমিল রজবে পাবে কে
সাহায্যকারী শফিয়া তিনি করিম তিনি হুদার প্রিয় নবী আমাদ হুদার প্রিয় নবী আমাদ রউফ তিনি রহিম তিনি নবী তিনি রসুল তিনি শফিয়া তিনি কসিম তিনি।
মাশা আল্লাহ, টাইম আমাদের হাতে একেবারেই নেই। আমরা দর্শকদেরকে পরিশেষে জানিয়ে দেব আজকের প্রশ্ন ছিল জান্নাতুল বাকি কোথায় অবস্থিত। যারা নতুন আমাদের কানেক্ট হয়েছেন তারা অবশ্যই আমাদেরকে প্রশ্নের জবাব পাঠাতে ভুলবেন না। আজকের প্রশ্ন, জান্নাতুল বাকি কোথায় অবস্থিত? পরিশেষে রিয়াদের কাছে যাব, একদম শর্টকাট মাদানী ফুল আমরা কি দিতে পারি দর্শকদেরকে?
মাদানী ফুল এটাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে দোয়া করা উচিত, ইয়া আল্লাহ আমাকে রিয়াকারী থেকে তুমি হেফাজতে রাখো। কেন দোয়া অত্যন্ত জরুরি। যেমন বলা হয়েছে যে মানুষ যখন আমল করে না, আমল যে কঠিন হচ্ছে সে আমলকে রিয়াকারী মুক্ত করা।
আচ্ছা,
মানে রিয়াকারীর মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কাও বেশি থাকে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে সবসময় দোয়া করা। যেমন আমির আল সুন্নাত বলেছেন, আতা কর দে ইখলাস কি মুঝকো নেয়ামত না নজদিক আয়ে রিয়া ইয়া ইলাহি। ইয়া আল্লাহ আমাকে ইখলাসের নেয়ামত দান করে দাও, আমার নিকটে ও যেন রিয়া না চলে আসে। তো এই জন্য দোয়া সর্বসময় দরকার রয়েছে।
জি রিয়াজ জাকির ভাই,
আরো যেটাই থাকবে দর্শকের কাছে, আমাদের সবারই প্রতিটি ভালো আমলের পূর্বে, আমল তো প্রতিটি ভালো সব আমলের পূর্বে যেন আমরা নিয়ত করে নিই। নিয়ত যদি ছাপ হয়ে যায় ইনশাআল্লাহ সকল প্রকারের যে আমল বরবাদ হওয়ার ইয়া রয়েছে এগুলো দূর হয়ে যাবে।
গোপন ইবাদতের ক্ষেত্রে আমরা গোপন ইবাদত অর্থাৎ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য ইবাদত যাতে করে হয়ে যায় সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখা দর্শক, যাতে আমি যে ইবাদত করছি যে বন্দেগীটা করছি এটা কার সন্তুষ্টির জন্য করব, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করব। এই সন্তুষ্ট হচ্ছে কিনা সেই জিনিসটা নিজের দিলের কাছে প্রশ্ন করা, এবং এজন্য আপনাকে আমাকে লোক দেখানো আমল করা থেকে আমাদেরকে বেঁচে থাকা উচিত। লোক দেখানো আমল করা বেঁচে থাকলে এটা গোপন ইবাদত হয়ে যাবে, আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য হবে যে আমি আমল করছি আর আমার আল্লাহর জন্য আমি আমল করছি, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাতে করে আমাদের সেই তৌফিক দান করেন। মাদানী চ্যানেল দর্শক, আসুন পরিশেষে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাতু সালাম পেশ করব। যারাই আমাদের সাথে রয়েছেন আসুন দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে ভক্তি শ্রদ্ধার সাথে আমরা সাল্লাল্লাহু আলাইহি পেশ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমায় কাছে ডেকে নাও না, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।
سبحانك اللهم
سبحانك اللهم
وبحمدك
وبحمدك
لا اله الا انت
لا اله الا انت
استغفرك
استغفرك
واتوب اليك
واتوب اليك
سبحانك اللهم
سبحانك اللهم
وبحمدك
وبحمدك
لا اله الا انت
لا اله الا انت
استغفرك
استغفرك
واتوب اليك
واتوب اليك
سبحانك اللهم
سبحانك اللهم
وبحمدك
وبحمدك
لا اله الا انت
لا اله الا انت
استغفرك
استغفرك
واتوب اليك
واتوب اليك
اله العالمين আমাদের আশাকে বসাকে অনুষ্ঠানকে তোমার দরবারে কবুল করো। কাল কিয়ামতের দিন অনুষ্ঠানকে নাজাতের ওসিলা তৈরি করে দাও।
আমিন।
ইলাহ আলামিন, আমাদের আমলগুলোকে তোমার সন্তুষ্টির জন্য করার মতো তৌফিক দান করে দাও।
আমিন।
আল্লাহ নেকিগুলোকে গোপন রাখার তৌফিক দিয়ে দাও।
আমিন।
আল্লাহ গুনাহগুলোকে যেভাবে গোপন রাখি সেভাবে নেকিগুলোকেও গোপন রাখার তৌফিক দিয়ে দাও।
আমিন।
আল্লাহ আমাদের পরিবারের মধ্যে আয় রোজগারের মধ্যে বারাকাত দিয়ে দাও। যারা দাওয়াত ইসলামীকে আল্লাহ মাদানী ফান্ডে সহযোগী করেন টাকা দিয়ে পয়সা দিয়ে, সকলে খিদমতকে তোমার দরবারে কবুল কর। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।